শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
রোহিঙ্গা সংকট নিরসনে রাশিয়া বাংলাদেশকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছে।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মতো রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনও বোঝাপড়া করে অলিখিত জোট গড়তে চাইছে বাম এবং কংগ্রেস।
এছাড়াও রয়েছে ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদে সেলিম হোসেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে হোয়াইট হাউসকে প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স সোমবার সাংবাদিকদেরকে বলেন, ২০ মার্চ দুই নেতার টেলিফোন কথোপকথনের সময় এই প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, খুব শীঘ্রই বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে এই বৈঠক করার বিষয়ে প্রস্তাব করেছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলবার সময়েই এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন, তাঁর প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক ছিল না। ২০ মার্চ দুই নেতার টেলিফোন আলাপের পর ব্রিটেনে রাশিয়ার এক গুপ্তচরকে গ্যাস হামলার অভিযোগে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করে। রাশিয়া ওই গ্যাস হামলার বিষয়ে অস্বীকার করে, তারাও যুক্তরাষ্ট্রের কূটনীতিকদেরকে বহিষ্কার করে এবং কনসুলেট বন্ধ করবার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে নানা বিতর্কের জের হিসেবে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে সোমবার দরপতন ঘটেছে, তবে বড় ধরনের ক্ষতি হয়নি। চীনের সাংহাই কম্পোজিট ইন্ডেক্সে দরপতন ঘটেছে ০.৮৪%, জাপানের নিক্কিতে দরপতন ঘটেছে ১.৫%, হংকংয়ের হ্যানসেংয়ে ১.২৫%, ব্রিটেন এবং জার্মানির শেয়ার বাজারেও মূল্যপতন অব্যাহত ছিল। সোমবার যুক্তরাষ্ট্রের ডাউন জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ছিল ১.৯%, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স ৫০০-এ ২.৩%, এবং নাসডাক ৩%। প্রেসিডেন্ট ট্রাম্প অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজনের সমালোচনা করবার পর শেয়ার বাজারের দরপতন শুরু হয়। যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আগেই মধ্য আফ্রিকার নাগরিকদেরকে বহন করছে মধ্য আফ্রিকার নাগরিকদের যে বহর রয়েছে তা থামিয়ে দেবার জন্য মেক্সিকোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তা না হলে মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সমস্যা হবে। বিষয়টি নিয়ে তৃতীয় দিনের মতো টুইট করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সীমান্ত শক্তিশালী করবার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছিলেন। ওদিকে মেক্সিকান সরকার বলেছে, তারা মধ্য আমেরিকার দেশ থেকে অভিবাসীদের একটি ক্যারাভ্যানে থাকা মানুষদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় প্রদান করেছে। মেক্সিকান অভ্যন্তরীণ এবং বৈদেশিক মন্ত্রণালয় থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়, একই ধরনের ক্যারাভ্যানে গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভাদরের নাগরিকেরা তাদের দেশে বিপজ্জনক পরিবেশ থাকায় ২০১০ সাল থেকে বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন। মেক্সিকো সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মেক্সিকোর অভিবাসন নীতি একটি সার্বভৌম নীতি যার মাধ্যমে আইন, নিরাপদ এবং সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়ায় মানুষের অধিকার এবং সম্মান নিশ্চিত করা হয়। কোনো পরিস্থিতিতেই মেক্সিকান সরকার নিয়ম বহির্ভূত অভিবাসনকে প্রশ্রয় দেবে না, এমন কথাও বলা হয়েছে। বাংলাদেশের রংপুরে গত শুক্রবারে অপহরণ হওয়া রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিকের এখনও কোনো সন্ধান মেলেনি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আগামী ৭ এপ্রিল দেশব্যাপী এক ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিস্তারিত আমির খসরুর রিপোর্টে রয়েছে।
বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা সংকট নিরসনে রাশিয়া বাংলাদেশকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। সোমবার মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের মধ্যেকার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় পুনর্বাসনসহ বিস্তারিত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন এবং এই সংকট নিরসনে রাশিয়ার সহায়তা কামনা করেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমার, জাতিসংঘ এবং এর সংস্থা ইউনেসিয়ারকে অন্তর্ভুক্ত করায় সন্তোষ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রত্যাবাসনে বাংলাদেশকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিনিধি দল এ মাসের শেষের দিকে মিয়ানমার এবং বাংলাদেশ সফর করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমার ওই প্রতিনিধি দলকে রাখাইনে যাবারও অনুমতি দিয়েছে বলে ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শুনছিলেন আমির খসরুর রোহিঙ্গা বিষয়ক রিপোর্টটি। এবার রংপুরে অপহরণ হওয়ার রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের এখনও সন্ধান মেলেনি, এই রিপোর্টটি আমির খসরুর মুখে আবারও শোনাচ্ছি।
গত শুক্রবারে অপহরণ হওয়া রংপুরের বিশিষ্ট আইনজীবী এবং জাপানি নাগরিক কনিও হোসি এবং মাদারের খাদেম রহমত আলী হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিকের কোনো সন্ধান এখনও না পাওয়ায় মঙ্গলবার রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়েছে। রথীশ চন্দ্রের সন্ধান করতে না পারায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আগামী শনিবার 7 এপ্রিল দেশব্যাপী 1 ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। ঐক্য পরিষদের কেন্দ্রীয় মহাসচিব রানা দাস গুপ্ত বলেছেন,
আজকে 5 দিন যায় সরকার প্রতিশ্রুতি পূরণ করেছে এমন কোন আলামত তো আমরা দেখছি না। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের তো এক ধরনের রহস্যজনক নিরাপত্তা পালন করছে, যেটা আমাদের জন্য আরো অনেক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অপহৃত রথীশ চন্দ্রের সন্ধান এবং উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্র ও নেটো সহযোগীদের মধ্যে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, জ্বালানি এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে 3 বাল্টিক রাজ্যের নেতারা হোয়াইট হাউসে সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প এবং এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া নেতাদের সঙ্গে নেটো প্রতিরক্ষা ব্যয় অঙ্গীকার পূরণে দেশগুলোর সাফল্যের বিষয়ে উল্লেখ করবেন। আগামী মাসে রাশিয়ার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদকে পুনর্বিন্যস্ত করা হবে এমন ইঙ্গিত দিয়েছেন দেশের বিশ্লেষকরা। মেদভেদের মিত্র জিয়াভুদ্দিন মেগো মেদভেদকে গ্রেফতার করা হয়েছে এবং জ্বালানি প্রকল্পের অর্থ কেলেঙ্কারিসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মস্কোতে পর্যবেক্ষকরা মনে করছেন, পুতিনের অনুমোদন ছাড়া ওই গ্রেফতার হয়নি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মতো রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও বোঝাপড়া করে অলিখিত জোট গড়তে চলছে বাম কংগ্রেস। এ নিয়ে রিপোর্ট শুনুন পরমাশিস ঘোষ রায়ের।
রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের তৃতীয় পর্যায়ে মালদা জেলায় ভোট হবে আগামী 5ই মে এবং আগামী পঞ্চায়েত নির্বাচন রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে আগামী 1 মে থেকেই। জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে মোট আসন 2742। গত 2013 সালে মালদা জেলা পরিষদে 16টি করে আসন পায় বাম ও কংগ্রেস জোট, 6টি আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সমসংখ্যক আসন পেলেও তৃণমূলকে ছাড়াই বোর্ড গঠন করে কংগ্রেস। এমনকি 15টি পঞ্চায়েত সমিতি এবং 146টি গ্রাম পঞ্চায়েতের কোনোটিতেই সুবিধে করতে পারেনি শাসক দল। পরবর্তীতে দলবদলের ফলে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এমনকি মালদা জেলা পরিষদও দখল করে নেয় তৃণমূল কংগ্রেস। এখন দেখার, রাজ্যের গোটা পঞ্চায়েত নির্বাচনে বাম ও কংগ্রেস জোট কতটা একাট্টা হয়ে শাসক দলের বিরুদ্ধে মাঠে নেমে সফল হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কুন্দুজ প্রদেশে সোমবার আফগান বিমানবাহিনীর হামলায় অসামরিক নাগরিকদের উপর হামলায় যে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেছে তা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। হামলার শিকার ওই গ্রাম দাস্ত আর্চির লোকজন বলেছেন, সেখানকার মাদ্রাসা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উপর করা ওই হামলায় নিহত কয়েক ডজন মানুষের জানাজায় তারা অংশ নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 150 জনেরও বেশি। কয়েক হাজার আফ্রিকান অভিবাসীর পশ্চিমা দেশে আশ্রয় দেবার বিষয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থার এক চুক্তি সম্পর্কে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন তিনি তা বাতিল করতে চাচ্ছিলেন। সোমবার নেতানিয়াহু প্রথম ওই চুক্তির ঘোষণা দেন এবং কয়েক ঘণ্টা পর তা স্থগিতর ঘোষণা দেন। মঙ্গলবার তিনি বলেন তিনি তা বাতিল করেছেন। নেতানিয়াহু প্রথমে বলেছিলেন ওই চুক্তির আওতায় 16,250 জন আফ্রিকান অভিবাসীর কানাডা, ইটালি এবং জার্মানিতে আশ্রয় পাওয়ার কথা রয়েছে। পরে জার্মানি জানিয়েছে তারা এই বিষয়টি জানেই না এবং তারা এই আশ্রয়ের বিষয়ে ভালো কোনো তথ্য এখনও পর্যন্ত পাননি। জার্মানি কৌঁসুলিরা সাবেক কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পিউগমন্টের আত্মসমর্পণের অনুমতির জন্য আঞ্চলিক আদালতের কাছে আবেদন করেছেন। কার্লেস স্পেনে গণভোটের আয়োজনের জন্য বিদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। জার্মান নিউজ ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উত্তর স্প্যানিশ অঞ্চলের স্বাধীনতা চাওয়া মানে অপরাধ নয়। জেলে বসে দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই, সেটা কি অপরাধ? ফরাসি সংবাদ সংস্থা জানায়, পিউগমন্টের অ্যাটর্নি বিদ্রোহের অভিযোগে তাকে বিচার করবার বিপরীতে স্প্যানিশ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। এই ছিল বিশ্ব সংবাদে আজকে আমার হাতের খবরগুলো।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। পৃথিবী জুড়ে রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী এবং সমর্থকরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবেদিত নেতা নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। সোমবার 81 বছর বয়সে তিনি মারা যান। তাকে সবাই স্মরণ করবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একজন অদম্য সাহসী যোদ্ধা হিসেবে। ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের রিপোর্ট শোনাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন তাওহিদুল ইসলাম। সোমবার রাতে উইনি ম্যান্ডেলার বাড়ির সামনে সমর্থকরা গান গাইছিলেন এবং নৃত্য পরিবেশন করছিলেন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার গাড়িবহর যাবার জন্য পথ করে দেন ভিড় করা মানুষ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছিলেন,
She has been one of the strongest women in our struggle who suffered immensely under the apartheid regime.
উইনি ম্যান্ডেলার মৃত্যু আমাদের জন্য অনেক ক্ষতিকর হলো, কেননা তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন অত্যন্ত শক্তিশালী নারী, যিনি অসম্ভব কষ্ট সহ্য করেছেন, যিনি কারাবন্দী ছিলেন, নির্বাসিত ছিলেন, অনেক অবিচার করা হয়েছে তার সঙ্গে। তাকে শুধু তার স্বামী থেকে আলাদা করা হয়নি, সন্তান এবং তার দেশের মানুষের কাছ থেকেও আলাদা করা হয়েছে।
38 বছরের বৈবাহিক সম্পর্ক ছিল উইনি ম্যান্ডেলার সঙ্গে নেলসন ম্যান্ডেলার, তবে বেশিরভাগ সময়ই তিনি কারাবন্দী ছিলেন। যখন নেলসন ম্যান্ডেলা 1964 সালে বন্দী হলেন, তখন উইনি বর্ণবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যান এবং এর জন্য তাকেও বন্দী করা হয়, নির্বাসিত করা হয়। তাঁর এই আন্দোলনের জন্য সরকারের অনেক অত্যাচারের শিকার হন উইনি। ঠিক সেই সময়ই তাকে মানবাধিকার কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নেলসন ম্যান্ডেলা জেল থেকে ছাড়া পাবার পরপরই তাদের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে। 2003 সালে উইনি ম্যান্ডেলার বিরুদ্ধে দুর্নীতি, অপহরণ এবং নিপীড়নের মামলা করা হয়, তবে এই মামলা খারিজ হয়ে যায় যখন প্রমাণিত হয় তিনি কোনো কিছুই ব্যক্তিগত স্বার্থে করেননি। 2007 সালে তিনি রাজনীতিতে ফেরেন এবং তাঁকে ক্ষমতাসীন ANC দলের একজন মূল্যবান সম্পদ হিসেবে গ্রহণ করা হয়। ANC পলিসির প্রধান জেফ রাডিবি বললেন,
was identified by the masses of our people as the mother of the nation.
মামা উইনি ম্যান্ডেলাকে দেশের মানুষ জাতির মা হিসেবে সম্মান করত। বর্ণবাদ শাসনামলের বিরুদ্ধে তার অদম্য নির্ভীক আন্দোলনের কারণে দেশের মানুষ তাকে সর্বোচ্চ আসন দিয়েছে।
ভুলভ্রান্তি থাকা সত্ত্বেও উইনি ম্যান্ডেলা ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক অকুণ্ঠ ভয় সাহসী বর্ণবাদ বিরোধী যোদ্ধা। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক যা বললেন,
She was a strong and fearless voice in the struggle for equal rights and will be remembered as a symbol of resistance. The Secretary General wishes
তিনি ছিলেন সম অধিকার আন্দোলনের পক্ষে এক কঠিন নির্ভীক কণ্ঠ এবং তাকে সবাই স্মরণ করত আন্দোলনের প্রতীক হিসেবে। জাতিসংঘের মহাসচিব উইনি ম্যান্ডেলার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন পরিবার এবং দেশবাসীকে।
আগামী 14 এপ্রিল রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে উইনি ম্যান্ডেলাকে। তাঁর আগে একটি স্মৃতিচারণ অনুষ্ঠান হবে 11 এপ্রিল। ভারতে সারা দেশের মধ্যে জাল বা ভুয়া খবর ছড়ালে সংশ্লিষ্ট সাংবাদিকদের সরকারি স্বীকৃতি বাতিলের বিজ্ঞপ্তি দেশের কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক জারি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আজই তা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গতকালের সরকারি বিজ্ঞপ্তিতে দেশে নানা মহল অসন্তোষ প্রকাশ করে, মিডিয়ার উপর খবরদারির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ ওঠে এবং গত ২৪ ঘন্টার মধ্যেই স্বয়ং প্রধানমন্ত্রী এ ব্যাপারে উদ্যোগ নিয়ে বিষয়টি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে বিবেচনার জন্য পাঠানোর পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় পিএমও অফিস থেকে গতকালের বিজ্ঞপ্তিটি তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রককে বলে খবর, এবং সংশ্লিষ্ট মন্ত্রকের কর্তারা সেই নির্দেশ পালন করেন সঙ্গে সঙ্গে। পিএমও অফিসের তরফে জানানো হয়েছে কোনটা ভুয়ো খবর সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে অবশ্যই প্রেস কাউন্সিল ও ন্যাশনাল ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বা এনবিএ। সরকারি সূত্রের খবর, সরকারের কোনটা ভুয়ো খবর কোনটা তা নয় সে ব্যাপারে মাথা ঘামানো উচিত নয় বলেই মত পিএমও অফিসের। তারই অঙ্গ হিসেবে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানির মন্ত্রক গতকালের বিজ্ঞপ্তিতে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে দোষী সাংবাদিকের সরকারি স্বীকৃতি সাময়িক স্থগিত রাখা থেকে পাকাপাকি বাতিলের সুপারিশ করে প্রধানমন্ত্রীর দপ্তর। এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি যে বাতিল করল কেন্দ্রীয় সরকার, এ ব্যাপারে কলকাতার এক বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য জানালেন তারই এক প্রতিক্রিয়া।
নরেন্দ্র মোদীর নির্দেশে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রক ফেক নিউজ ব্যাপারে যে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বিধি জারি করেছিল তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ভারতবর্ষের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে অবশ্যই প্রশংসা করতে হবে, কারণ এতে মনে হচ্ছিল যেন কেন্দ্রীয় সরকার সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে চাইছেন বা তাদের উপর চোখ রাঙাতে চাইছেন। শেষ পর্যন্ত যে প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে ওই নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বিধিকে প্রত্যাহার করে নিয়েছেন তা অত্যন্ত ভালো ঘটনা।
প্রসঙ্গত বলা যেতে পারে, গতকালই কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান সরকার কি আসলে অপছন্দের খবর প্রকাশ করা থেকে বিরত রাখতে চাইছে দেশের সাংবাদিকদের। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে ভারত জুড়ে দলিতদের ধর্মঘটে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এদিকে সুপ্রিম কোর্টের যে রায় নিয়ে দলিতদের এত ক্ষোভ, সেই রায় পুনর্বিবেচনা করার সরকারি আবেদনের শুনানি হতে সময় লাগবে আরও ১০ দিন। সেক্ষেত্রে পরিস্থিতি কি আরও সহিংস হয়ে উঠতে পারে, তা জানতে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাহিদুল ইসলাম কথা বলছেন কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে।
ভারতে সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে ভারত জুড়ে দলিতদের ধর্মঘট শুরু হয়, আর সে ধর্মঘটে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দলিতদের আন্দোলনের সবশেষ অবস্থা জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের সঙ্গে। গৌতম গুপ্ত, শুরুতেই যদি আপনি আমাদেরকে জানান, এখন আন্দোলনের কি অবস্থা এবং হতাহতের সংখ্যা কি আরো বাড়ল?
ধর্মঘট যেটা ভারত বন্ধ নাম দেওয়া হয়েছিল, সব রাজ্যে অবশ্য একরকম হয়নি, কিন্তু যেখানে হয়েছে সেখানে হিংসাশ্রয়ী হয়ে ওঠে আন্দোলন অনেক ক্ষেত্রেই। বাসে ট্রেনে আগুন লাগানো হয়, তারপরে দোকানপাটে জ্বালিয়ে দেওয়া হয়, গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, বাস জ্বালিয়ে দেওয়া হয়, শেষ অবধি এই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে অনেক ক্ষেত্রে পুলিশ গুলি চালিয়েছে। সর্বশেষ খবর ৯ জন মারা গিয়েছেন। আজকে আর নতুন করে কোনো হিংসা দেখা যায়নি। আজকে এই ঘটনা সরে গেছে সুপ্রিম কোর্টে, কেননা আজকে সরকার যে নতুন করে আবেদন করেছিল যে সুপ্রিম কোর্টের যে নির্দেশকে ঘিরে এত গোলমাল, সেই নির্দেশ সুপ্রিম কোর্ট যেন পুনর্বিবেচনা করে। এবার জানিয়ে দিই সুপ্রিম কোর্ট আজ কি বলল। সোজা কথা, সুপ্রিম কোর্ট এখনই কোনো পুনর্বিবেচনায় রাজি নয়, দুটো কথা বলেছে। তারা সময় নিয়ে এই আবেদন আরো ১০ দিন পরে শুনবে, আর ততক্ষণ পর্যন্ত আগের রায়ের উপর কোন রকম স্থগিতাদেশ থাকছে না।
তফসিলি আইনটি কি এবং সুপ্রিম কোর্ট আসলে কি রায় দিয়েছে?
ব্যাপারটা হলো, হিন্দু সমাজে দুর্ভাগ্যক্রমে জাতিভেদ প্রথা প্রবল, এক এক রাজ্যে এক এক রকম, এবং সেখানে কে কাকে ছোঁবে, কে কার ছোঁয়া খাবে কি খাবে না, জল স্পর্শ করা যাবে কি যাবে না, এরকম জঘন্য সব ব্যাপার আছে। এবং তা নিয়ে দলিতরা যারা সবচেয়ে নিচে সমাজের সামাজিক স্তরে, তাদের উপর অনেক সময় অত্যাচার হয়। পশ্চিমবঙ্গ তুলনায় ব্যতিক্রম, কেননা এখানে অনেক আগে থেকেই শিক্ষা দীক্ষা এবং সমাজ পরিবর্তনের আন্দোলন ঘটে গেছে প্রায় ১৫০-২০০ বছর আগে থেকে। কিন্তু সব রাজ্যে একই রকম পরিস্থিতি নয়। সেখানে যারা দলিত তাদের ওপর উচ্চ বর্ণের মানুষ অনেক ক্ষেত্রেই খুব খারাপ ব্যবহার করে। এমনকি সম্প্রতি একজন দলিত যুবক, সে ঘোড়া কিনেছিল এই অপরাধে, তাকে মারধর করে উচ্চ বর্ণের কিছু মানুষ। অর্থাৎ তুমি দলিত, তুমি ঘোড়ায় চড়বে, এত বড় আস্পর্ধা, এরকম একটা মনোভাব। তা এই প্রেক্ষিতে যে 1989 সালে একটা সরকার আইন করেছিল, তাতে বলা হয়েছিল এই দলিত কোনো মানুষকে কেউ যদি অপমান করে এবং কেউ যদি তার উপর আক্রমণ চালায়, অভিযোগ পেলেই পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে মামলা চালু করে দেবে। কিন্তু এইবার যে বিষয়টি সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে তা হলো শত্রুতা করে বা কাউকে খামোকা বিপদে ফেলবার জন্য উচ্চবর্ণের যে কোনো মানুষকে কোনো দলিত পুলিশে অভিযোগ জানিয়ে অসুবিধা করতে পারে। সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ঠিক না, সত্যি অভিযোগটার মধ্যে কিছুটা সারবত্তা আছে কি নেই সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে তারপরেই গ্রেপ্তার করা উচিত, নইলে অনেক নিরপরাধ লোক তাদের ব্ল্যাকমেল করা যাবে, তারা খামোকা জেল বাস করবে। এইটাই সুপ্রিম কোর্ট শুধু গত 20 মার্চের নির্দেশে একথা বলেছে। অর্থাৎ সহজ কথায় আগেকার আইনের বিধান কিছুটা নমনীয় করে দেয়া হয়েছে, তাতেই বিভিন্ন দলিত সংগঠনগুলি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মনে করে তাদের ওপর হাজার হাজার বছর ধরে যে অবিচার চলছে সেই প্রেক্ষিতেই দলিতদের প্রোটেকশনের জন্য একটা আইন ছিল, সেই আইনটাকে সুপ্রিম কোর্ট জোলো করে দিল, এটা মানা যায় না।
এই আন্দোলনের আসলে নেতা কে?
এইটি একটা অদ্ভুত ব্যাপার, এই আন্দোলনে কেউ নেতা নেই, কোনো নেতা নেই, এটা একেবারেই বিভিন্ন রাজ্যে স্বতঃস্ফূর্ত। আর এই ধরনের আন্দোলন হলে যা হয়, কিছু সমাজ বিরোধীও এর মধ্যে জুটে যায়, কিন্তু আন্দোলনের বিভিন্ন রাজ্যে আলাদা করে এই যে আগুনটি জ্বালিয়েছে তারা কেন কোনো পরিচিত মুখ নয়, কোনো রাজনৈতিক দলও নয়।
এই আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাব কি?
যেহেতু আমি আগেই বললাম যে কোনো রাজনৈতিক দল, কোনো পরিচিত রাজনীতিবিদের মুখ এই আন্দোলনের সামনের সারিতে নেই, কিন্তু একবার যখন আন্দোলনটা শুরু হয়ে গিয়েছে, এবার একদিকে সরকার অত্যন্ত বিব্রত, অন্যদিকে বিরোধী দলগুলি এর সুযোগ নিতে চাইছে। বিরোধীরা বলছে, বিরোধীদের মধ্যে কংগ্রেস তো আছেই, মায়াবতীর দল আছে এবং আরো অন্যান্য দল আছে এবং বামপন্থীরাও আছেন, তারা বলছেন যে তফসিলি জাতি উপজাতিদের সমস্যাটা সরকার অনুধাবন করেনি। যখন সুপ্রিম কোর্ট এইরকম একটা নতুন নরম মনোভাব নিতে চলেছে, তখনই সরকারের সেখানে এসে তাদের বক্তব্য বলা উচিত ছিল, অর্থাৎ সরকার জিনিসটাকে কোনো গুরুত্বই দেয়নি। আর এখন যে অবস্থা, ধরুন কর্ণাটক, যেখানে কিছুদিনের মধ্যে নির্বাচন, কর্ণাটকে 17% মানুষ হচ্ছেন দলিত, কাজী সেখানে সামনে এরপরে 2019 সালে লোকসভা নির্বাচন আছে, সেখানে বিজেপিকে দলিত বিরোধী আখ্যা দিয়ে বিরোধীরা যে আক্রমণ শানাবেন তাতে কোনো সন্দেহ নেই।
মূলত দেখা যায় কোনো ধরনের আন্দোলন হলেই সেই আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলো একটি লাভ ক্ষতির হিসেব করে ফেলেন। তো এই আন্দোলনে আসলে ভারতের কোন রাজনৈতিক দলের লাভ এবং কোন রাজনৈতিক দলের ক্ষতি হবে বলে আপনি মনে করেন?
খুব সহজ, বিজেপি এবং তার সহযোগী যে কয়েকটি দল আছে তাদের লোকসান, কেননা যে দলিতরা এই আন্দোলন করছে তাদের মতে সরকার তাদের স্বার্থ দেখেনি, সুপ্রিম কোর্ট যা খুশি করছে সেটা সরকার মেনে নিয়েছে। আর বিরোধী দলগুলো এই অসন্তোষের আগুন ক্রমাগত যে উস্কে যাবে তাতেও কোনো সন্দেহ নেই। রাহুল গান্ধী তো প্রথম দিন থেকেই বলতে শুরু করেছেন সরকার দলিত বিরোধী।
আসলে কি সরকার দলিত বিরোধী?
বলা খুব মুশকিল, কেননা বিরোধীরা মনে করে বিজেপির মূল যে তাদের আদর্শ সেখানে হিন্দুত্বটা খুব বড় ব্যাপার, এই হিন্দুত্বের মধ্যেও আবার ব্রাহ্মণরা, অর্থাৎ যাদের বর্ণশ্রেষ্ঠ বলা হয়, তারা হচ্ছে বিজেপির চালিকা শক্তি। কাজেই তারা যে দলিতদের প্রতি অনুকূল মনোভাব পোষণ করবে না সেটাই তো স্বাভাবিক, এটা বিরোধীদের বক্তব্য। বামপন্থীরাও অনেকদিন ধরে একই কথা বলে আসছে, কাজেই সত্যি কতটা বিরোধী কতটা কি, আবার ভোটও তো দরকার, সেখানে প্রকাশ্যে কোনো দলিত বিরোধী মন্তব্য করা বিজেপির পক্ষে সম্ভব নয়।
ভারতের মানবাধিকার সংগঠন এবং যারা সুশীল সমাজে রয়েছেন তারা এই আন্দোলনকে কি সমর্থন করছেন?
এখনো সেই রকম কিছু হয়নি, কেননা 10 তারিখে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, তারপর থেকে অসন্তোষ দানা বাঁধছিল, সোমবারই এতগুলি মৃত্যু, এত অগ্নিসংযোগ ইত্যাদির ফলে জিনিসটা একেবারে সামনের সারিতে সমস্যাটা এসে পড়েছে। এর মধ্যেই ওই রাজনৈতিক দলগুলি কিছু কিছু বিবৃতি দেওয়া ছাড়া আর খুব কিছু মানবাধিকার সংগঠন বা কিছু তারা কিছু বলেছে এমন নয়, কিন্তু সাধারণভাবে সবাই মনে করে যে দলিতদের প্রতি অবিচার করা হচ্ছে, তারা সুবিচারের দাবি করতেই পারে।
সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কোন ধরনের স্থগিতাদেশ তো পাওয়া গেল না, তো এখন সরকার কি ভাবছে এবং আন্দোলন কি তীব্রতর হওয়ার কোন ধরনের আশঙ্কা আপনি দেখছেন?
উড়িয়ে দেয়া যায় না, কেননা দলিতরা তারা যেখানে মনেই করছে সুপ্রিম কোর্ট এবং সরকার তাদের বিরুদ্ধে, সেখানে আজকেও কোনো অনুকূল যখন আদেশ সুপ্রিম কোর্টের কাছ থেকে পাওয়া গেল না, তখন যতদিন না এই মামলার ফের পরিপূর্ণ শুনানি হয় ততক্ষণ পর্যন্ত এই অসন্তোষ দিকি দিকি করে চলবে, এইটা বলা যায়। বিতর্কটি যেহেতু এখন একেবারে দেশের শীর্ষ আদালতের বিবেচনায়, সরকারের পক্ষে ইতিমধ্যে নতুন কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না, আইনসঙ্গত নয়। কিন্তু সরকার যেটা শুরু করেছে এবং যেটা বারবার তারা বোঝাবার চেষ্টা করবে যে তারা মোটেই দলিত বিরোধী নয়, এই মূল মামলায় সরকারের কোনো ভূমিকাই ছিল না, যে কথাটা আবার লুফে নিয়ে বিরোধীরা বলছে সরকারের ভূমিকা ছিল নাই বা কেন, এটা যে কতটা স্পর্শকাতর বিষয় এটা তো সরকারের বুঝে নিয়ে সেইভাবে আদালতের সামনে বক্তব্য রাখাটা উচিত ছিল। এই পরিস্থিতি,
এই আন্দোলন মূলত মধ্যপ্রদেশেই সবচেয়ে বেশি সহিংস হয়ে ওঠে, এর কারণ কি?
এটা বলা খুব মুশকিল। আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে মোট জনসংখ্যার মাত্র 16% দলিত, কিন্তু হতে পারে যে দলিতদের বিরুদ্ধে যে অত্যাচারের ঘটনা সেটা মধ্যপ্রদেশে অনেক বেশি হতে পারে, অর্থাৎ দলিতদের ভেতরের যে জমা ক্ষোভ সেটা মধ্যপ্রদেশে বেশি। একটা হিসেব আছে যে দলিতদের বিরুদ্ধে গত বছর যত অত্যাচারের ঘটনা হয়েছে তা তার আগের বছরের চেয়ে 49% বেড়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের এই ক্ষোভের কারণ বোঝা গেল। হরিয়ানায় বেড়েছে 35%, উত্তরপ্রদেশে 29%, গুজরাটে 21%, কেরলে 14% ইত্যাদি। আবার কয়েকটি রাজ্যে এই ধরনের অত্যাচারের ঘটনা কিন্তু কমেও এসছে। ঝাড়খণ্ডে 42% কমেছে, ছত্তিশগড়ে 32% কমেছে। খেয়াল রাখুন, ছত্তিশগড় কিন্তু বেরিয়ে এসছে মধ্যপ্রদেশকে কেটেই, কাজেই সেখানকার মানুষজন, সমাজ, মনোভাব, মূল্যবোধ মোটামুটি একই ধরনের, কাজে এটা খুব নিশ্চিত করে বলাটা খুব শক্ত।
আপনি যদি আমাদেরকে সবশেষে বলেন যে ভারতের সংবিধানে আসলে তফসিলি জাতি উপজাতিরা তাদের জন্য কি ধরনের অধিকার রয়েছে?
সবচেয়ে বড় অধিকার হচ্ছে তারা পিছিয়ে আছে এইটা মেনে নিয়ে তাদের সরকারি কাজে কর্মে কলেজে তাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে এখানে আবার সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে যে মোট সংরক্ষণ, সব ধরনের সংরক্ষণ মিলে সেটা মোট যে চাকরি বা পড়াশোনার যে ব্যবস্থা 50% অতিক্রম করতে পারবে না। অনেক জায়গাতেই 50% ছুঁয়ে গেছে কাজেই। কিন্তু সমস্যাটা কি হয় যে এই সুবিধাগুলো আদায় করতেও তো কিছুটা বুদ্ধি, শিক্ষা, দীক্ষা এগুলো প্রয়োজন হয়। কাজেই এই দলিতদের মধ্যে যারা দলিতদের মধ্যেও যারা বেশি দলিত, যাদের লেখাপড়া কম, সরকারি নিয়মকানুন সম্পর্কে অজ্ঞানত গভীর, তারা এই সুবিধাগুলো খুব জোগাড় করতে পারে না। যে জন্য বলা হয় যে ক্রিমি লেয়ার, অর্থাৎ যে কোনো সম্প্রদায়ের মধ্যেই যে যারা বেশি সুযোগ সুবিধে পেয়ে সুবিধাতে আছে, আরামে আছে, তাদের আস্তে আস্তে এই সরকারি সুযোগ সুবিধে থেকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু সেখানে আবার রাজনীতিবিদরা প্রবল আপত্তি করেন, কাজেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু সেই উদ্যোগ কতটা সত্যিকারের, যারা প্রয়োজন তারা কতটা পাচ্ছেন এটা বলা খুব মুশকিল।
গৌতম গুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। যুক্তরাষ্ট্রে এখন বসন্তকাল শুরু হয়েছে, এর মানে হচ্ছে ব্যস্ত উৎসব পার্বণের সূচনা। সমস্ত দেশ জুড়েই বিভিন্ন মেলা, উন্মুক্ত সঙ্গীতানুষ্ঠানে অনেক মানুষের সমাগম হবে। সাম্প্রতিক সময়ে অনেক স্থানে গোলাগুলিতে মানুষের প্রাণহানি, জনতার ভিড়ে সন্ত্রাসী আক্রমণ ইত্যাদির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যারা, তাদের প্রস্তুতি নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক এলিজাবেথ লি টেক্সাস থেকে রিপোর্ট করেছেন। পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ ও জয়তী দাশগুপ্ত।
হ্যাঁ, যুক্তরাষ্ট্রে এখন বসন্তকাল শুরু হয়েছে। আর আপনি জানেন জয়তী, বসন্তকাল যখন আসে, বিশেষ করে অনেক শীতের পরে, সব মানুষজন কিন্তু বেরিয়ে পড়ে উৎসবের আমেজে, এবং সেই ক্ষেত্রে গাছে গাছে নতুন পাতা, ফুল, হ্যাঁ,
বিভিন্ন দেশ জুড়ে মেলা
হয়ে থাকে, এবং বাইরের প্রোগ্রামগুলো, বিশেষ করে অনেক সঙ্গীতানুষ্ঠান হয়ে থাকে মাঠে, বিভিন্ন পার্কে,
অনেক মানুষের সমাগমও হয়,
সমাগম সেখানে হয়, এবং এই মানুষের সমাগম নিয়েই কিন্তু শঙ্কা। দেখুন, আগের মতো সেই নিশ্চিন্তে উৎসব করবার কোনো জোর কিন্তু এখন নেই। তার কারণ আমরা সবাই জানি, বিশ্বব্যাপী বিভিন্ন আত্মঘাতী হামলা, সন্ত্রাসী কার্যক্রম, এগুলো কিন্তু মানুষের মাথায় রাখতেই হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের অস্টিনে প্রতি বসন্তে প্রায় 10,000 মানুষ বিশ্বের নানা প্রান্ত থেকে জড়ো হয় গান, চলচ্চিত্র, প্রযুক্তি মেলায় জড়ো হতে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা অনেকেই বলেছেন, উপভোগ্য সময় কাটানোর পাশাপাশি তাদের মনের মধ্যে অন্য একটি বিষয়ও কিন্তু উকি দিচ্ছে। মেলায় আসা ম্যারিলিন তিনি বলছিলেন,
If I look around, are there like cops around? Are there guardrails up? Do they have like exit signs that are like clearly posted?
আমি যখন আশেপাশে তাকাই, চারিদিকে কি পুলিশের উপস্থিতি আছে, নিরাপত্তা বেষ্টনীগুলি কোথায়, বহির্নির্গমনের চিহ্নগুলো কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এসব প্রশ্ন কি কখনো আমাকে ঘুরে বেড়াতে বাধা দিয়েছে? মোটেও না।
হ্যাঁ, দেখুন, ম্যারিলিন কিন্তু আসলে ঠিকই বলছিলেন। যত শঙ্কাই হোক, যত কিছুই হোক, মানুষ কিন্তু বেরিয়ে পড়ে। গত বছর লাস ভেগাসে সঙ্গীতানুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে ব্যাপক হত্যা হয়েছে, আমরা সংবাদে দেখেছি, মর্মান্তিক ঘটনা। 2016 সালের অরল্যান্ডো নাইট ক্লাবের গোলাগুলির ঘটনা নানা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আরও অনেক বেশি সতর্ক করেছে। এই টেক্সাসের মেলায় বেড়াতে এসেছেন আরেকজন টমি, তিনি বলছিলেন,
It does cross my mind any time I go to a show of like large size or anything that something like that could happen because it is a concern that is possible. It makes me more aware of
যখন আমি কোনো বড় অনুষ্ঠানে যাই, মনের মধ্যে সবসময় বেশ ভয় কাজ করে, কখন না জানি কি অঘটন ঘটে, কারণ এর সম্ভাবনা পুরোপুরি মাত্রায় রয়েছে। এর ফলে আমি অনেক সচেতন আমার চারপাশে কি ঘটছে, এবং এজন্য আশেপাশের লোকজনের দিকে অনেক বেশি করে আমি লক্ষ্য রাখি।
এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও এই বিষয়টির দিকে অনেক বেশি মনোযোগ দিচ্ছে, এখন দিতেই হচ্ছে। অস্টিনের পুলিশ বিভাগের এলি রিয়েস তিনি বলছিলেন,
There have been some incidents around the globe and around the country where vehicles have been used as weapons in crowds. So we do have
পৃথিবীর অনেক জায়গা সহ আমাদের দেশেও মানুষের ভিড়ের মধ্যে যানবাহন চালিয়ে দেওয়ার মাধ্যমে গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহারের কায়দা আমরা দেখেছি। এ কারণে রাস্তায় অনেক জায়গায় গাড়ি চলাচলে প্রতিবন্ধক তৈরি করেছি, অনেক স্থানে বড় বড় ট্রাক বসিয়ে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।
দেখুন দেখি আসলে কি এক মানে
অবস্থা,
চারিদিকে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে গাড়ি, প্রথাগত অস্ত্রের বাইরে, সত্যিই একটি শঙ্কার বিষয়। তবে হ্যাঁ, পুলিশ এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করছে। এছাড়াও সাদা পোশাকে পুলিশের লোকজন জনতার ভিড়ে সন্দেহজনক আচরণ পর্যবেক্ষণ করছেন। যদি কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটেই যায়, তবে সাথে সাথে চলমান হাসপাতালের সেবা দেবার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের তৈরি রাখা আছে। এর মাধ্যমে ভিড়ের মধ্য থেকে দ্রুত আহতদের কাছেই অপেক্ষমান অ্যাম্বুলেন্স চলে আসবে। অস্টিন শহরের জরুরি চিকিৎসক ওয়েলসি হপকিন্স তিনি বলছিলেন,
In context of mass shootings, whether it be the Las Vegas incident or the Pulse nightclub shooting,
গুলিতে ব্যাপক হতাহত অথবা নাইট ক্লাবের মতো ঘটনায় তাৎক্ষণিক ওষুধ ব্যবহারে আহতদের জরুরি সেবা দেবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রয়োজনীয় রসদ কাছাকাছি রাখতে চাই, যাতে রোগীদের দ্রুত সেবা দিতে পারি।
হ্যাঁ, তারা জনসমাগমের আশেপাশেই সব প্রস্তুত রাখবে, যাতে করে লোকজনকে হাসপাতালে ভিড় জমাতে না হয়। সাধারণত এই ধরনের বড় ঘটনার পরপর কিন্তু হাসপাতালগুলোতে ব্যাপক ভিড় জমে যায়, তো যাতে করে লোকজনকে তাৎক্ষণিকভাবে ওই স্থানেই প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া যায়। জরুরি চিকিৎসক ওয়েলসিম হপকিন তিনি আরও বলছিলেন,
আমরা মূলত ছোট এমার্জেন্সি রুম বা জরুরি কক্ষ গঠন করেছি, যাতে আশ্রয়, পানি, বিদ্যুৎ সবই থাকবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ইন্টারনেট রয়েছে, এতে করে যাতে রোগীদের ইকেজি অথবা হার্টের অবস্থাও পর্যবেক্ষণ করা সম্ভব হয়।
ব্যাপক গোলাগুলির ঘটনার পর যারা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন তারা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় শিখছেন এবং নিরাপত্তা ব্যবস্থারও উন্নয়ন ঘটাচ্ছেন। আসলে হ্যাঁ, মানুষ তো আর থেমে থাকে না, যে কোনো ঘটনাই ঘটুক সেটাকে মোকাবেলা করবার জন্য, তার সাথে খাপ খাইয়ে নেবার জন্য মানুষও কিন্তু একই সাথে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে আগত টমি তিনি বলছিলেন,
এখন অনেক বেশি সতর্কতা ও সচেতনতা তৈরি হয়েছে, নিরাপত্তার দিকে লোকজনের মনোযোগ বাড়ছে, এটা আসলেই জরুরি। আমি দেখছি প্রতিদিনই যেন এর অগ্রগতি হচ্ছে।
হ্যাঁ, আসলেই এই জনসমাগমে মানুষের সাথে, মানুষের উৎসবে যারা আসেন, যারা মিলিত হন, তারা আসলে কোনো ধরনেরই হুমকিকে ভয় পান না এবং মানুষ কিন্তু মানুষের সাথেই মিশতে, মিলতে, উৎসবে যোগদান করতে ভালোবাসে। তবে হ্যাঁ, মানুষ মোটেও ভীত নয়, তারা অনেক বেশি সচেতন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আগামীকাল আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন রয়েছে এবং আগামীকালের বিষয় হচ্ছে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়রের মৃত্যুর 50 বছর এবং আমেরিকার নাগরিক অধিকার। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং অংশগ্রহণ করবেন। এবার আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার, আজকে রয়েছে আনরিয়াল কন্ডিশনালস।
সাপ্তাহিক ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
প্রত্যেক সপ্তাহে আমরা ইংরেজি ভাষার, বিশেষত ইংরেজি গ্রামারের বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করে থাকি।
তাহলে আজকের বিষয় কি হতে যাচ্ছে?
নিঃসন্দেহে আজকের বিষয়ও খুবই মজার। আজ আমরা শিখব যা সম্ভব নয় এমন কিছু বিষয় সম্পর্কে।
যা সম্ভব নয়, তাহলে কেমন করে সম্ভব হবে তা শেখা?
সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনায় যাবার আগে ইশোনা শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
কাভে, I was thinking about asking you something for a really long time.
Really? What is it?
Well, if you were a tree, what kind of tree would you be?
That's the question you wanted to ask me?
Sure. It's because we're talking about present unreal conditionals today, and the question I asked you is a very good example of that.
তাহলে সাবরিনা, প্রথমে লুসিয়া কাভেকে কি জিজ্ঞেস করল?
লুসিয়া বলল যে সে কাভেকে একটা কথা জিজ্ঞেস করার কথা ভাবছিল অনেক দিন ধরে।
তো কি সে কথা?
আসলে লুসিয়া খুব একটা অবাস্তব প্রশ্ন করল কাভেকে। জানতে চাইলো, কাভে, তুমি যদি গাছ হতে তাহলে কি ধরনের গাছ হতে?
আর এই রকমের একটা অদ্ভুত প্রশ্ন শুনে কাভের কি প্রতিক্রিয়া হয়েছিল?
কাভে তো খুব অবাক হয়েছে যে লুসিয়া তাকে এরকম একটা প্রায় অসম্ভব প্রশ্ন করেছে।
আসলে এরকম প্রশ্ন করছে কেন জানো?
কেন?
কারণ লুসিয়া বলল যে আজ তারা প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনস নিয়ে আলোচনা করতে চায়, আর এটাই হচ্ছে এ ধরনের বাক্যের জুৎসই এক্সাম্পল।
হ্যাঁ, তাই তো, আনরিয়ালই বটে।
আর সে কথা মেনে নিয়েই কাভে বলছে,
So you're telling me that the present unreal conditional expresses what you would do in an imaginary situation. Basically, if A happened, B would happen.
লক্ষ্য করো এখানে কাভে এই প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনাল ধরনের বাক্য ব্যবহার সম্বন্ধে বলছে যে এই ধরনের বাক্যে একটা কাল্পনিক পরিস্থিতি তুলে ধরা হয়।
বিষয়টা কি আরেকটু বুঝিয়ে বলবেন?
আসলে মানেটা হচ্ছে তুমি একটা কল্পিত পরিস্থিতিতে কি বলবে কিংবা কি করতে পারো সেটা প্রকাশ করার জন্যই এই প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনাল বাক্য ব্যবহার করা হয়।
আর এর উদাহরণ হিসেবে কাভে বলল যে ইফ এ হ্যাপেন্ড দেন বি উড হ্যাপেন, এটা বলতে ঠিক কি বলতে চাইছে?
সেটার মানে হচ্ছে এ যদি হতো তাহলে বি হতো। তোমার মনে আছে এর আগে আমরা রিয়েল কন্ডিশনস শিখেছিলাম আর সেখানে ব্যাপারটা একদম পরিষ্কার ছিল।
কেমন ভাবে?
মানে সেখানে বাক্যগুলো থাকে এরকম, ইফ এ হ্যাপেন্স বি উইল হ্যাপেন। লক্ষ্য করো এই বাক্যের প্রথম অংশটা সিম্পল প্রেজেন্ট টেন্স আর দ্বিতীয় অংশ সিম্পল ফিউচার টেন্স, মানেটা হচ্ছে এ হলে বি হবে।
এবার বুঝেছি, কিন্তু আমার আরেকটি প্রশ্ন ছিল।
বলো কি জানতে চাও?
আমরা এখানে প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনস নিয়ে আলোচনা করছি, তবে এখানে পাস্ট টেন্সের ভার্ব কেন ব্যবহার করছি?
বাহ, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। আসলে ওই কল্পনা কিংবা অসম্ভাব্যতা বোঝাতেই পাস্ট টেন্সের ভার্ব ব্যবহার করা হচ্ছে। ভেবে দেখো, যদি এ হতো তাহলে বি হতো, তার মানে এ হয়নি অতএব বিও হয়নি, আর তাই ব্যাপারটা অসম্ভব। এই ব্যাপারে আরো উদাহরণ আরো ব্যাখ্যা শোনা যাক লুসিয়ার কাছে।
Exactly. And using this example, you could say, if I were a tree, I would be a willow tree.
These are fun. Let me try. If I were a tree, I would be an oak tree. They're strong and mighty.
And if I were a tree, I would be a bamboo tree. They're also strong and flexible.
Lucia, you know what animals like to eat bamboo leaves? Pandas.
If I were an animal, I would be a panda.
And if I were an animal, I would be a lion. They're the kings of the jungle.
হ্যাঁ, আর সেজন্যেই লুসিয়া বলছে এভাবে বলাই যায় যে আমি যদি গাছ হতাম তাহলে আমি উইলো গাছ হতাম।
সাবরিনা, ইংরেজিতে তাহলে কি বলল লুসিয়া?
তার ইংরেজি বাক্যটা ছিল এরকম, ইফ আই ওয়্যার এ ট্রি আই উড বি এ উইলো ট্রি।
এবার কাভিও চেষ্টা করছে এরকম প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনাল বাক্য গঠনের।
হ্যাঁ, কাভে মজা করে বলেছে, If I were a tree, I would be an oak tree.
আর তেমনি মজা করে লুসিয়া কি বলছে?
লুসিয়া বলছে, If I were a tree, I would be a bamboo tree.
হ্যাঁ, তার মানে লুসিয়া বাঁশের গাছ হতে চাইছে।
আর কাভে স্মরণ করিয়ে দিল যে প্যান্ডা বাঁশ পাতা খেতে খুব পছন্দ করে।
আর তখনই লুসিয়া বলল, If I were an animal, I would be a panda.
এবং কাভে বলল, If I were an animal, I would be a lion.
হ্যাঁ, এবার কিন্তু তারা ঠিক পশু কিংবা গাছ হবার কথা বলছে না, বলছে অনেক ধনী হবার কথা, যেটা অবাস্তব নয় কিন্তু তাদের জন্য বোধহয় অসম্ভব। শোনা যাক তাহলে লুসিয়া আর কাভের কাছে এই ধরনের বাক্যের উদাহরণ।
If I had $1,000,000, I would buy a panda.
And if I had $1,000,000, I would definitely buy a lion.
See how easy and fun these are?
Yes. And you see, there are a lot of fun ways to use present unreal conditionals.
হ্যাঁ, এখন লুসিয়া বলছে যে তার যদি মিলিয়ন ডলার থাকতো তাহলে সে একটা প্যান্ডা কিনে ফেলতো।
আর তখনই কাভে বলছে, If I had $1,000,000, I would definitely buy a lion.
একটা ব্যাপার কিন্তু বেশ লক্ষ্য করার মতো, এ ধরনের বাক্য বেশ মজার, কারণ প্রেজেন্ট আনরিয়াল কন্ডিশনস বাক্যগুলোতে বেশ কিছু অবাস্তব অসম্ভব কল্পকথা বলা হয়।
আর এই মজার রেশ নিয়েই আমাদের এবার উঠতে হবে এভরিডে গ্রামারের এই আয়োজন থেকে। তবে তার আগে জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠান আপনারা আমাদের ওয়েবসাইট এবং ফেসবুকেও দেখতে পাবেন।
আমাদের ওয়েব পেজের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
এভরিডে গ্রামারের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
এবার শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামত প্রতিফলিত হচ্ছে।
চার বছর আগে মার্চ মাসে রাশিয়া ইউক্রেনে একটি অবৈধ ও বানোয়াটু গণভোটের আয়োজন করে, যাতে করে ইউক্রেনের একটি অঞ্চলকে মিথ্যা কুক্ষিগত করাকে বৈধ বলে দেখানো যায়। ভারী অস্ত্রসজ্জিত রুশ সেনাদের অধীনে ক্রাইমিয়ার জনগণকে ভোট দিতে বাধ্য করা হয়। রাশিয়ার দাবি যে ইউক্রেনের জনগণ নিজেদের ইচ্ছায় এই অবৈধ নির্বাচনে অংশ নিয়েছেন তাতে সন্দেহের অবকাশ আছে। এই মিথ্যা গণভোটের চতুর্থ বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পুতিন 14 মার্চ ক্রাইমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপোলে এক জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নিভার্ট লিখিত এক বিবৃতিতে জানান, সেই ভাষণে প্রেসিডেন্ট পুতিন মিথ্যাভাবে পুনরায় ইউক্রেনের অঞ্চলকে দাবি করেছেন, যা রাশিয়ার সরকার যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং সার্বভৌম দেশের আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নয় তারই এক মুক্ত স্বীকৃতি। মিস নিভার্ট আরও বলেন, মিস্টার পুতিনের মন্তব্যের প্রেক্ষিতে এই ভ্রান্ত গণভোটের বৈধতার প্রতি বিশ্ব সমাজের মনোযোগ নিবদ্ধ করার সময় এসেছে। রুশ সরকার ক্রাইমিয়ার জনগণের উপর যে মানবিক এবং আর্থিক কষ্টভোগ চাপিয়ে দিয়েছেন তাও বিশ্ব সমাজের কাছে তুলে ধরতে হবে। রুশ সরকার বিগত চার বছর ধরে যারাই তাদের কুক্ষিগত করার প্রয়াসে বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে ভীতি এবং সহিংসতার নীতি প্রয়োগ করেছে। রুশ দখলদার কর্তৃপক্ষ ক্রাইমিয়ার তাতার ইউক্রেনের জাতিগোষ্ঠীর সম্প্রদায় ইউক্রেনপন্থী সক্রিয়বাদী সুশীল সমাজের সদস্য এবং স্বতন্ত্র সাংবাদিকদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপরাধী বিচার এবং দমন অভিযানের স্বীকার করেছে এবং একইভাবে বেসরকারি সংস্থাসমূহ এবং স্বতন্ত্র সংবাদ মাধ্যমগুলিকে দমন করে চলেছে। মিস নিভার্ট বলেন, যুক্তরাষ্ট্র সেইসব সাহসী জনগণের পাশে রয়েছে যারা এসব দুষ্কর্মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি ভাষা প্রকাশের, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের এবং ধর্মীয় ও বিশ্বাসের মতো মৌলিক অধিকার হরণের চেষ্টা বন্ধ করতে রাশিয়ার প্রতি অনুরোধ জানাচ্ছে। মিস নেভট বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে তাদের আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ক্রাইমিয়া ইউক্রেনের একটি অংশ এবং রাশিয়ার প্রতি ক্রাইমিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে যতদিন না রাশিয়া ইউক্রেনের এই উপদ্বীপটির নিয়ন্ত্রণ ইউক্রেনের কাছে ফিরিয়ে দেবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন খেলার খবর, জানাচ্ছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে আজকে থাকবে ফুটবল এবং ক্রিকেটের খবর, তবে শুরু করছি ক্রিকেট দিয়ে। আমার সাথে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ, সালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ইউসুফ ভাই, আপনি জানেন যে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে পরাজিত করলো চতুর্থ টেস্টে এবং যার ফলে সিরিজে তারা 3-1 ব্যবধানে জয়ী হলো। এই সিরিজটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে এই কারণে যে অস্ট্রেলিয়া এবার বল টেম্পারিং এর কারণে চরম সমালোচনার মুখে পড়েছিল এবং তারপর অস্ট্রেলিয়া দলের মনোবল বোধহয় কিছুটা ভেঙে পড়েছিল এবং যে কারণে চতুর্থ এই টেস্টে আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকা 492 রানের একটা বিপুল ব্যবধান, মানে অস্ট্রেলিয়ার মতো একটি দল 492 রানের বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে, এটা একটা অসাধারণ ঘটনাই বলতে হবে। আমার মনে আছে যে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 488 রান করে অল আউট হয়ে গিয়েছিল এবং তারপরে অস্ট্রেলিয়া তারা 221 রানে অল আউট হয়ে যায়। তারপরে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা 344 করে 6 উইকেটের বিনিময়ে এবং এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে 119 রান, মাত্র 119 রানে অল আউট হয়ে গেল। তো এই শেষ টেস্ট ম্যাচে এটা প্লেয়ার অফ দ্য ম্যাচ দেয়া হয়েছে ফিলেন্ডারকে, কারণ ফিলেন্ডার চমৎকার বল করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি 6টি উইকেট নিয়েছেন, 21 রান দিয়েছেন 5টি মেডেন ওভার। তো এই যে বল টেম্পারিং এর যে বিতর্ক এখনো চলছে, ইসু ভাই, আপনি যখন ক্রিকেট খেলতেন সে সময়েও কি বল টেম্পারিং হতো? আপনি 80-এর দশকে খেলেছেন, 70-80-এর দশকে আপনি খেলেছেন,
সেই সময় বল ট্যাম্পারিং আর এখনকার বল ট্যাম্পারিং আপনার কি ভাবনা?
দেখেন, বল ট্যাম্পারিংটা কিন্তু একটা খুব মিস্টিরিয়াস টার্ম, কারণ আপনি বল ট্যাম্পারিংটা একটা ফিল্ডিং সাইড কেন করে বা করার চেষ্টা করে বা চিন্তা করে, সেটা হচ্ছে যে বলের ওয়ার অ্যান্ড টিয়ারের যা হয় ওভার দ্য নাম্বার অফ ওভার্স, তারা এমন একটা সিচুয়েশন বলটাকে শেপে হোক বা অ্যাপিয়ারেন্সে হোক চেঞ্জ করতে চায় যার জন্য বলের বোলিং এর সময় বিহেভিয়ারটা একটু ডিফারেন্ট হবে, তার মানে দ্য রিভার্স সুইং বা অন্য ধরনের কোনো একটা বিহেভ করবে যেটা ব্যাটসম্যানকে একটা প্রবলেমে ফেলতে চায়। আজকে যে আমরা এত বল ট্যাম্পারিং সবাই লাফালাফি করছে, ক্যামেরা চারিদিকে আছে, ধরা পড়ছে, বল ট্যাম্পারিং এর ইতিহাসটা কিন্তু একটু জানতে হবে। বল ট্যাম্পারিং শুরু হয় যেদিন থেকে রিভার্স সুইং ক্রিকেটে আসলো, কারণ নর্মাল ওয়ার অ্যান্ড টিয়ার যা বলের হয়, বলের শেপ নষ্ট হলে আম্পায়ার বল চেঞ্জ করে, নর্মাল যা ওয়ার অ্যান্ড টিয়ার হয় ওতে রিভার্স সুইং এত এত এফিশিয়েন্টলি এবং এত রেগুলারলি হতে পারে না, ইট ইজ এগেইনস্ট সায়েন্স। তবে বল ট্যাম্পারিং এর প্রথমে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডরা ওরা বুঝতে পারলো না যে সরফরাজ নওয়াজ অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়াতে 7 উইকেট নিয়েছিল 1 রান দিয়ে, এবং এভরিবডি ওয়াজ শকড, দ্য বল ওয়াজ রিভার্সিং, ওরা বুঝতে পারলো যে এটা কেন হচ্ছে। তখন থেকে কিন্তু বল ট্যাম্পারিং হচ্ছে এবং এভরি কান্ট্রি ইজ ডুইং ইট, শুধু খালি এশিয়ান কান্ট্রিদেরকে ধরে, আর শাহিদ আফ্রিদি একবার দাঁত দিয়ে বল সুতো চামড়া কাটার চেষ্টা করেছে, সবই ধরা পড়েছে। বাট বল ট্যাম্পারিং হ্যাজ বিন গোয়িং অন ইন অস্ট্রেলিয়া ফর আ লং লং টাইম, আপনার ভিক্টোরিয়া স্টেটে এগুলো বহু আগে থেকে হচ্ছে। স্যাড পার্ট ইজ যারা আজকে ICC-তে বসে বা ভিক্টোরিয়ার বা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড ওয়েন হি ওয়াজ আ প্লেয়ার, তখন থেকে কিন্তু বল ট্যাম্পারিং হচ্ছে অ্যান্ড এভরিবডি সর্ট অফ কাভার্ড ইট। এখন তারা গদ্দিতে বসে বলতেছে বল ট্যাম্পারিং ইজ আ বিগ ক্রাইম। ইয়েস, ইট ইজ নট অ্যালাউড, বাট ইট শুড হ্যাভ নেভার বিন অ্যালাউড। তো কাজেই ইটস আ ভেরি, আমি বলবো এটা, আমি বলছি না আই এম নট ইন ফেভার অফ বল ট্যাম্পারিং, আমি বলছি না যে প্লেয়াররা করা উচিত, বাট আজকে যে এত হইচই প্লেয়ারদেরকে সাসপেন্ড করো, হ্যান করো, ত্যান করো, আই এগ্রি, বাট দেন দে হ্যাভ বিন ডুইং ইট ফর আ লং লং টাইম।
আপনি কিন্তু নিজেও বল করতেন জাতীয় দলের পক্ষে?
হ্যাঁ, আমি আই নেভার বদার্ড, আমার কোনোদিন যে আমার চামড়া ছিঁড়তে হবে বা বল কিছু করতে হবে মাটিতে করতে হবে আমাদের সময় ছিল না, বিকজ আমাদের সময় ক্রিকেট ওয়াজ প্লেড ফেয়ার, আমরা ও শুধু প্লেয়াররা বল ইনস্ট্রাকশন দেওয়া হতো একটা বোলারকে বা ফিল্ডারকে যে বলের এক সাইড শাইন করবা, ডোন্ট শাইন দি আদার সাইড, বোথ সাইড শাইন করবা না। সো বল হতো আমরা যখন প্যান্টে বল ঘষতাম যে একটা সাইডের শাইনটা আমরা মেনটেন করতাম, কারণ কি যে বোথ সাইডস অফ দি বল মাস্ট হ্যাভ ডিফারেন্ট টেক্সচার ফর দ্য বল টু সুইং, একটা রাফ থাকবে একটা শাইন থাকবে, এবং বল তো খেলতে খেলতে খেলা ব্যাটে লাগতে লাগতে রাফ হয়ে যায়। এখন আমি যদি দুটো দুই সাইডই শাইন করি তাহলে ইট বিকামস ডিফিকাল্ট ফর দ্য বল বোলার টু সুইং দ্য বল এফিশিয়েন্টলি, দ্যাট ইজ নট বল ট্যাম্পারিং, শাইনিং দ্য বল ইজ নট বল ট্যাম্পারিং ন্যাচারালি অন ইয়র ট্রাউজার। কিন্তু আপনি ভ্যাসলিন লাগায় শাইন করবেন, আপনি বাইরের কোনো মেটেরিয়াল স্যান্ডপেপার দিয়ে এক সাইড ঘষবেন, এইটা আপনার অ্যালাউড না। আমি বলছি না যে স্মিথ এবং ওয়ার্নার এবং অস্ট্রেলিয়ান টিম যেটা করেছে এটা ঠিক করেছে, এটা ভুল করেছে, এবং হোয়াট ইজ শকিং সেটা আমি এখনো বুঝতে পারলাম না, হোয়াট মেড অস্ট্রেলিয়া ডু দিস, অস্ট্রেলিয়ার মতো একটা দেশ এবং স্পেশালি স্টিভ স্মিথের মতন একটা প্লেয়ার যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান প্রাইমে, হোয়াই উইল হি টেক দিস রিস্ক, কার পরামর্শ, মানে তার মাথাটা কি খারাপ হয়ে গেছিল? এটা ইট ডাজন্ট মেক সেন্স।
ইসু ভাই অনেক ধন্যবাদ। এবারে একটু সংক্ষেপে জানতে চাই, তবে তার আগে একটু ফুটবলের খবর দিয়ে নিতে চাই, সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে UEFA চ্যাম্পিয়ন্স লিগে ইভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের খেলা হতে যাচ্ছে এবং এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে, কারণ রিয়াল মাদ্রিদ বর্তমান UEFA শিরোপাধারী এবং কার্ডিফে তারা আগেরবার
পরাজিত করেছিল ইভেন্টাসকে, এবং এবার ইভেন্টাস প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার বিষয়। রিয়াল মাদ্রিদের পক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো আছেন এবং ইভেন্টাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে রোনালদোকে ঠেকানোটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কৌশলগত দিক থেকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকে রয়েছে ফুটবল মোদীদের জন্য, এবং আগামীকাল লিওনেল মেসির নেতৃত্বে বার্সেলোনা খেলতে যাচ্ছে রোমার বিরুদ্ধে, এবং একই ঘটনা মেসিকে কিভাবে ঠেকানো যায় সেটা নিয়ে রোমা চিন্তা ভাবনা করছে, এবং রোমা দলের পক্ষ থেকে খেলোয়াড়রা যারা বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন তারা বলছেন যে মেসিকে আটকানো গেলে বার্সেলোনাকে আটকানো যাবে। বার্সেলোনা এমনিতেও লা লিগাতে অত্যন্ত ভালো অবস্থানে রয়েছে, তারা এগিয়ে আছে সব দলের চাইতে, রিয়াল মাদ্রিদ একটু পিছিয়ে পড়েছে। এছাড়া সেভিয়া এবং বায়ার্ন মিউনিখের খেলাও আজকে এই ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে। ইভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের এই কোয়ার্টার ফাইনালের দিকে তাকিয়ে আছেন সবাই। আর আগামীকাল লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি তারাও খেলবেন। ইসু ভাই, আমাদের সময় প্রায় শেষ, আমরা খুব সংক্ষেপে জানতে চাই বাংলাদেশে ফুটবলে মেয়েরা বেশ এগিয়ে আসছে বলে মনে হচ্ছে, সাফল্য পাচ্ছে, অন্তত অনূর্ধ্ব-১৫ একটি দল সম্প্রতি হংকংয়ে একটি শিরোপা পেয়েছে। ক্রিকেটের দিকে বাংলাদেশের মেয়েদের ক্রিকেট, সেখানে আপনার ভাবনাটি কি, কিভাবে মেয়েদের ক্রিকেটে বাংলাদেশ আরো ভালো করতে পারে? আমাদের হাতে রয়েছে আর মাত্র 30 সেকেন্ড।
দেখেন, মেয়েদের ক্রিকেট হোক, ছেলেদের ক্রিকেট হোক, যে খেলাই হোক, আপনি যদি সিরিয়াসলি না নেন তাহলে কোনো ইম্প্রুভমেন্ট হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ইন্টারেস্টেড অনলি ইন দ্য ন্যাশনাল টিম এবং দ্য PPL, দেয়ারফর আই ডোন্ট থিঙ্ক উইমেন্স ক্রিকেট উইল গো এনিওয়ার।
ধন্যবাদ ইসু ভাই, এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো আবার ভবিষ্যতে, এই আশা রাখি। এই ছিল খেলার খবর, ধন্যবাদ।
খেলার খবর শুনছিলেন আহসানুল হকের কাছে, এখন শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের স্থান হিসেবে হোয়াইট হাউসকে প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি সারা হ্যাকাবি স্যান্ডার্স সোমবার সাংবাদিকদেরকে বলেন, 20 মার্চ দুই নেতার টেলিফোন কথোপকথনের সময় এই প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন খুব শীঘ্রই বৈঠক হবে। ক্রেমলিনের মুখপাত্র ইউরি উশাকভও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবই দিয়েছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে নানা তর্ক বিতর্কের জের হিসেবে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে সোমবার দরপতন ঘটেছে। বড় ধরনের ক্ষতি তবে হয়নি। চীন, জাপান, হংকং, ব্রিটেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের দরপতন ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অনলাইন প্রতিষ্ঠান অ্যামাজনের সমালোচনা করবার পর শেয়ার বাজারে এই দরপতন শুরু হয়। যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর আগে মধ্য আফ্রিকার নাগরিকদের বহর না থামানো হলে মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সমস্যা হবে, এমন হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে মেক্সিকান সরকার বলেছে তারা মধ্য আমেরিকার দেশ থেকে অভিবাসীদের একটি ক্যারাভ্যানে থাকা মানুষদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় প্রদান করেছে। যুক্তরাষ্ট্র ও নেটো সহযোগীদের মধ্যে নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, জ্বালানি ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তিন বাল্টিক রাজ্যের নেতারা হোয়াইট হাউসে সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়ার নেতাদের সঙ্গে নেটো প্রতিরক্ষা ব্যয় অঙ্গীকার পূরণে দেশগুলোর সাফল্যের বিষয় উল্লেখ করা হবে। আগামী মাসে রাশিয়ার নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদকে পুনর্বিন্যস্ত করা হবে এমন ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা। মেদভেদের মিত্র জিয়াভুদ্দিন মেগোভেদকে গ্রেফতার করা হয়েছে এবং জ্বালানি প্রকল্পের অর্থ কেলেঙ্কারি সহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মস্কোতে পর্যবেক্ষকরা মনে করছেন পুতিনের অনুমোদন ছাড়া ওই গ্রেফতার হয়নি। আফগানিস্তানের তালিবান নিয়ন্ত্রিত উত্তর কুন্দুজ প্রদেশে সোমবার আফগান বিমানবাহিনীর হামলায় অসামরিক নাগরিকদের উপর হামলার যে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে তা তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। ওই হামলায় 50 জন নিহত এবং 150 জন আহত হয়েছে। কয়েক হাজার আফ্রিকান অভিবাসীদের পশ্চিমা দেশে আশ্রয় দেবার বিষয়ে জাতিসংঘ শরণার্থী সংস্থার এক চুক্তি সম্পর্কে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন তিনি ওই চুক্তি বাতিল করেছেন। জার্মান কৌশলীরা সাবেক কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পিউগমন্টের আত্মসমর্পণের অনুমতির জন্য আঞ্চলিক আদালতের কাছে আবেদন করেছেন। কার্লেস স্পেনে গণভোটের আয়োজনের জন্য বিদ্রোহের অভিযুক্তে অভিযুক্ত হয়েছিলেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনম এবং আমি সঞ্জানা ফিরোজ। সবাইকে আরও একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.